সূরা সোয়াদ।
বিসমিল্লাহির
রহমান রহিম, আল্লাহ তাআলার নামে। সোয়াদ, উপদেশ ভরা এ কোরআনের শপথ, তুমি অবশ্যই আল্লাহ তাআলার একজন রসুল, কিন্তু কাফেররা এ ব্যাপারে ঔদ্ধত্য ও গোঁড়ামিতে ডুবে আছে। এদের আগে আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি, আজাব আসার পর তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু সে সময় তাদের পালানোর কোন উপায় ছিল না। এরা একথার উপর আশ্চর্য বোধ করেছে যে তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী নবী এল। নবীকে দেখে কাফেররা বলল, এ হচ্ছে একজন জাদুকর, মিথ্যাবাদী। সে কি অনেক মাবুদকে একজন মাবুদ বানিয়ে নিয়েছে? এটা তো এক আশ্চর্যজনক ব্যাপার ছাড়া কিছুই নয়। তাদের সর্দাররা এই বলে মজলিস থেকে সরে পড়ল, যাও তোমরা তোমাদের দেবতাদের এবাদতের উপরই ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এর দাওয়াতের মধ্যে কোন অভিসন্ধি লুকোনো রয়েছে। আমরা তো এসব কথা আগের বিধান খ্রিস্টবাদের মধ্যে শুনিও নি, আসলে এ একটি মন গড়া উক্তি ছাড়া আর কিছুই নয়। আমাদের মধ্যে সেই কি একমাত্র ব্যক্তি যার উপর উপদেশসমূহ নাজিল হল? মূলত ওরা তো আমার নাজিল করা উপদেশ এ কোরআনের ব্যাপারেই সন্দিহান, আসলে তারা তখনও আমার আজাবের স্বাদ আস্বাদনই করেনি। হে নবী, তাদের কাছে কি তোমার মালিকের অনুগ্রহের ভাণ্ডার পড়ে আছে, যিনি মহাপরাক্রমশালী ও মহান দাতা? আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুর উপর আছে কি তাদের কোন সার্বভৌমত্ব? থাকলে তারা সিঁড়ি লাগিয়ে আসমানে আরোহণের ব্যবস্থা করুক। অন্য বহু বাহিনীর মতো এ বাহিনীও পরাজিত হবে। এদের পূর্বেও রাসূলদের এভাবে মিথ্যাবাদী বলেছিল নূহ, আদ ও কিলক বিশিষ্ট ফেরাউনের জাতি, সামুদ, লুত সম্প্রদায় এবং বনের অধিবাসীরাও। তারা তাদের স্ব স্ব নবীকে মিথ্যাবাদী বানিয়েছে। প্রভাব প্রতিপত্তির দিক থেকে বড় বড় দল তো ছিল সেগুলোই, ওদের প্রত্যেকেই রসুলদের মিথ্যাবাদী বলেছে, ফলে আমার আজাবের ফয়সালা ওদের উপর প্রযোজ্য হয়ে গেল। এরা অপেক্ষা করছে এক মহা গর্জনের, আর তখন কারো কিন্তু কোনো অবকাশ থাকবে না। এ নির্বোধ লোকেরা বলে, হে আমাদের মালিক, হিসাব কিতাবের দিনের আগেই আমাদের পাওনা তুমি মিটিয়ে দাও। হে নবী, এরা যেসব কথাবার্তা বলে তুমি এর উপর ধৈর্য ধারণ করো এবং এজন্য আমার শক্তিমান বান্দা দাউদকে স্মরণ করো, সে ছিল আমার প্রতি নিবিষ্ট। আমি পর্বতমালাকে তার বশীভূত করে দিয়েছিলাম, তাই এগুলোও সকাল সন্ধ্যায় তার সাথে সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। অনুরূপ পাখি কুলকেও তার বশীভূত করে দিয়েছিলাম, তারা তার পাশে জড়ো হতো। এদের সকলেই জেকেরে তার অনুসারী ছিল। আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং সে সাম্রাজ্য চালাবার জন্য তাকে প্রজ্ঞা ও সর্বোত্তম বাগ্মিতার শক্তি দান করেছিলাম। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে, এটা ওয়াজিব। হে নবী, তোমার কাছে কি সে বিবদমান লোকদের কাহিনী পৌঁছেছে যখন ওরা উভয়ই প্রাচীর টপকে তার ইবাদতখানায় প্রবেশ করল? যখন তারা দাউদের সামনে হাজির হল তখন সে এদের কারণে একটু ভীত হয়ে পড়ল। ওরা বলল, হে আল্লাহর নবী, আপনি ভীত হবেন না, আমরা হচ্ছি বিবদমান দুটো দল, আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে, অতএব আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করে দিন, কোন রকম নাইনসাফি করবেন না, আমাদের সহজ সরল পথ দেখিয়ে দিন। আসলে এ হচ্ছে আমার ভাই, এর কাছে 99টি দুম্বা আছে আর আমার কাছে আছে মাত্র একটি। এ সত্ত্বেও সে বলে, আমাকে তোমার এ দুম্বাটিও দিয়ে দাও। সে কথায় কথায় আমার উপর বল প্রয়োগ করে। বিবাদের বিবরণ শুনে সে বলল, এ ব্যক্তি তোমার দুম্বাটি তার দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি করে তোমার উপর জুলুম করেছে। আসলে যৌথ বিষয় আশয়ের অংশীদাররা অনেকেই একে অন্যের উপর এভাবে জুলুম করে। জুলুম করে না কেবল সে সকল লোকেরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, যদিও এদের সংখ্যা নিতান্ত কম। দাউদ বুঝতে পারল, তাকে পরিশুদ্ধ করার জন্য এ কাহিনী দ্বারা এতক্ষণ ধরে আমি তাকে পরীক্ষা করছিলাম। মূল ঘটনা বুঝতে পেরে অতঃপর সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং সে পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে সাজদায় লুটিয়ে পড়ল এবং সে আমার দিকে ফিরে এল, অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম। অবশ্যই আমার কাছে তার জন্য উচ্চ মর্যাদা ও সুন্দরতম আবাসস্থল রয়েছে। আমি দাউদকে বললাম, হে দাউদ, আমি তোমাকে এই জমিনে আমার খলিফা বানালাম, অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো এবং কখনো নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। তেমনটি করলে এ বিষয়টি তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে দেবে। আর যারাই আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে গোমরা হয়ে যায় তাদের জন্য অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা মহাবিচারের এ দিনটি ভুলে গেছে। আমি আসমান জমিন এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। এটা তো সেসব মূর্খ লোকদের ধারণা যারা সৃষ্টিকর্তাকেই অস্বীকার করে, আর যারা এভাবে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামে দুর্ভোগ রয়েছে। যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে আমি কি তাদের সেসব লোকের মতো করে দেব যারা জমিনে বিপর্যয়কারে সেজে বসে আছে, অথবা আমি কি পরহেজগার লোকদের গুনাগারদের মতো একই দলভুক্ত করব? আমি এ মোবারক গ্রন্থটি তোমার উপর নাজিল করেছি যাতে করে মানুষ এর আয়াতসমূহের ব্যাপারে চিন্তা গবেষণা করতে এবং জ্ঞানবান লোকেরা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আমি দাউদকে ছেলে হিসেবে সুলাইমান দান করেছি, সে ছিল আমার উত্তম একজন বান্দা, সে অবশ্যই ছিল তার মালিকের প্রতি নিষ্ঠাবান। এক অপরাহ্নে যখন তার সামনে দ্রুতগামী ও উৎকৃষ্ট কয়েকটি ঘোড়া পেশ করা হল, তখন সে বলল, আমি তো আমার মালিকের স্মরণ ভুলে এদের প্রীতিতে মজে গিয়েছিলাম, এদিকে দেখতে দেখতে সূর্যও প্রায় ডুবে গেছে। নামাজের কথা চিন্তা না করে সে বলল, কোথায় সে ঘোড়া? সেগুলো আমার সামনে নিয়ে এসো। এগুলো আনা হলে সেগুলোর পা ও গলদের সমূহে স্নেহের হাত বুলিয়ে দিল এবং এদের ভালোবাসায় নামাজ ভুলে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করল। আমি নানাভাবেই সুলাইমানকে পরীক্ষা করেছি। একবার তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ আমি রেখে দিয়েছিলাম, যাতে করে সে আমার ক্ষমতা বুঝতে পারে। অতঃপর সে আরো বেশি আমার দিকে ফিরে এলো। সে আরো বলল, হে আমার মালিক, যদি আমি কোনো ভুল করি তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ কোনো দিন পাবে না, তুমি নিশ্চয়ই মহাদাতা। সে অনুযায়ী তখন আমি বাতাসকেও তার অধীন করে দিলাম, তা তার ইচ্ছা অনুযায়ী অবাধে তাকে দিয়ে সেখানেই নিয়ে যেত যেখানে সে যেতে চাইত। জিনদেরও তার অনুগত বানিয়ে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও সমুদ্রের ডুবুরি। শৃঙ্খলিত অন্যান্য আরো অনেককেও আমি তার অধীন করে দিয়েছিলাম। আমি বললাম, এ সবই হচ্ছে আমার দান, এ থেকে তুমি অন্যদের কিছু দাও কিংবা নিজের কাছে রাখো, এর জন্য তোমাকে কোনো হিসাব দিতে হবে না। অবশ্যই তার জন্য আমার কাছে রয়েছে উঁচু মর্যাদা ও সুন্দর নিবাস।